বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 28 এপ্রিল, 16 বৈশাখ এবং ফার্সি 8 উর্দি বেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরান সেট বা বাদফাদ স্যাটেলাইটও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। যুদ্ধবিরতির ঘোষণার পরও ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের হামলা ও অবরোধ অব্যাহত থাকা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে ঈদকে ঘিরে সব রকম গণপরিবহনে উপচে পড়া ভিড় সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে রমজান আত্মশুদ্ধির মহোৎসব সম্পর্কে ধারাবাহিক বিশেষ আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে বিশ্ব কুস দিবস উপলক্ষে বিশেষ আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। চীন ও ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করার জন্য দুদেশের শীর্ষ নেতারা দৃঢ় সংকল্প, জানালেন প্রেসিডেন্ট রাইসি। প্রথমবারের মতো ফিলিস্তিনের গাজার সমাবেশে ভাষণ দেবেন ইরানের জেনারেল। নতুন ড্রোন উন্মোচন করল ফিলিস্তিনের ইসলামী জেহাদ। বাংলাদেশের রাজধানীর নিউ মার্কেটে সংঘর্ষের সময় কুরিয়ার সার্ভিস কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় 5 শিক্ষার্থীকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এবং ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের বিদেশের রাজনীতির তীব্র সমালোচনা করেছেন অবসরপ্রাপ্ত ভারতীয় আমলাদের একাংশ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন চীন ও ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করার জন্য এই দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতারা দৃঢ় সংকল্প। যে কোনো আন্তর্জাতিক পরিস্থিতিতে এই সম্পর্ক শক্তিশালী করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রেসিডেন্ট রাইসি তেহরান সফররত চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহির সঙ্গে এক বৈঠকে এই প্রত্যয় জানান। তিনি বলেন, চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে চীনের সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী করার গুরুত্ব অতীতের চেয়ে অনেক বেড়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, বর্তমানে বিশ্বের সব দেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে গোটা বিশ্বে একক আধিপত্য বিস্তার করার চেষ্টা চলছে। এই প্রচেষ্টা ভণ্ডুল করে দিয়ে বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে স্বাধীন চেতা দেশ ও শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। বৈঠকে ইরানের পরমাণু সমঝোতা নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট রাইসি। তিনি বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর কঠোরতম চাপ সৃষ্টি করতে চেয়েছিল। অথচ আজ আমেরিকা অবনত মস্তকে এই কথা স্বীকার করছে যে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে।
বিশ্ব কুদস দিবস উপলক্ষে ফিলিস্তিনের গাজায় আয়োজিত সমাবেশে আজ ভিডিও লিঙ্কের মাধ্যমে সরাসরি ভাষণ দেবেন আইআরজিসির শীর্ষ কমান্ডার জেনারেল হোসেইন সালামি। এই প্রথম ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান গাজার কোন সমাবেশে ভাষণ দেবেন। আগামীকাল বিশ্ব কুদস দিবস। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই প্রত্যেক রমজান মাসের শেষ শুক্রবারকে বিশ্ব কুদস দিবস হিসেবে ঘোষণা করেন। ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি সমর্থন জোরদারের লক্ষ্যে কুদস দিবস ঘোষণা করেন তিনি। বিশ্ব কুদস দিবস সামনে রেখেই আজ গাজায় এক অনুষ্ঠানের আয়োজন করেছে ফিলিস্তিন কুদস কমিটি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ নেতারা। গত বছরের যুদ্ধে শহীদ ফিলিস্তিনিদের পরিবারকে সেখানে বিশেষভাবে সম্মান প্রদর্শন করা হবে। গত বছরের রমজানে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিরা যে অভিযান পরিচালনা করে তা সৌড অব কুদস নামে পরিচিত। আজকের অনুষ্ঠানে জেনারেল সালামি তেহরান থেকে সরাসরি যুক্ত হয়ে ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা পুনর্ব্যক্ত করবেন। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড নয়া ড্রোন উন্মোচন করেছে। এই ড্রোনের নাম হচ্ছে জেনিন। ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি শহরের নাম হচ্ছে জেনিন। সেখানে রয়েছে ফিলিস্তিনিদের বিখ্যাত শরণার্থী শিবির। আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা বলেছেন, জেনিন ড্রোন ব্যবহার করে দখলদার ইসরায়েলি বাহিনীর একটি গাড়ি ধ্বংস করা হয়েছে। তবে এর আগে ড্রোনটি সম্পর্কে তথ্য জানায়নি আল কুদস ব্রিগেড। তিনি আরও বলেছেন, আলাক্সা মসজিদের অবমাননা মানেই যুদ্ধের সূচনা। প্রতিরোধ যোদ্ধারা শত্রুদেরকে মারাত্মক পরিণতির দিকে ঠেলে দেওয়ার শক্তি রাখে। এ সময় আবু হামজা ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য ইরানের প্রশংসা করেন। ইরান তার সামর্থ্য অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানান তিনি। আল কুদস ব্রিগেডের মুখপাত্র বলেন, এবারের কুদস দিবসের বৈশিষ্ট্য হচ্ছে শত্রু শিবির সবার কাছে স্পষ্ট। কারা সাম্রাজ্যবাদের সঙ্গে আছে তা আজ সবাই জানে। দখলদার ইসরায়েলের আহ্বানে সাড়া দিয়ে হামাসের বেশ কয়েকজন সদস্যকে তুরস্ক থেকে বহিষ্কার করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের দেওয়া তালিকা অনুযায়ী ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সদস্যদের বহিষ্কারের ঘটনা ঘটেছে। এছাড়া আরও কয়েকজন হামাস সদস্যকে তুরস্ক ত্যাগ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। হামাসের সদস্যরা সামরিক তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বিশ্ব কুদস দিবসের আগের দিন এই খবর পাওয়া গেল। তুরস্ক দুই মাস ধরে হামাসের সদস্যদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। সেদেশে অবস্থানকারী হামাস সদস্যদেরকে চলে যেতে বলার পাশাপাশি নতুন করে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তুরস্ক সরকার ফিলিস্তিনি ইস্যুতে দ্বিমুখী নীতি অনুসরণ করছে। একদিকে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করছে, অন্যদিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেওয়ার দাবি করছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান মাঝে মধ্যেই ফিলিস্তিনিদের সমর্থনে বিবৃতি দেন, কিন্তু তারই আমন্ত্রণে গত 9 মার্চ তুরস্ক সফর করেন ইহুদিবাদী প্রেসিডেন্ট হারজোগ। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টে 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশে রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সময় একজন কুরিয়ার সার্ভিস কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ঢাকা কলেজের 5 শিক্ষার্থীকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ এক সংবাদ সম্মেলনে ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার জানান, রিমান্ডে নেওয়া 5 ছাত্রের সবাই কুরিয়ার সার্ভিস কর্মী হত্যায় প্রত্যক্ষভাবে অংশ নেয়। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী কর্মচারীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের সময় কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদকে কুপিয়ে হত্যার ঘটনায় ঢাকা কলেজের 5 শিক্ষার্থীকে রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ চলাকালে সংঘটিত 2টি হত্যার মামলায় সংশ্লিষ্ট 5 শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই নাহিদ হত্যায় প্রত্যক্ষভাবে অংশ নেয় উল্লেখ করে ডিবি প্রধান জানান, সব ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এদেরকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃত এই 5 জন ছাত্রকে আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর নাহিদ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের প্রত্যেককে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে। পুলিশের তথ্য মতে নিহত নাহিদ গত 19 এপ্রিল বেলা 11টা থেকে দুপুর পর্যন্ত ব্যবসায়ী ও কর্মচারীদের পক্ষ হয়ে অন্তত 2 ঘন্টা ধরে সংঘর্ষে লিপ্ত ছিলেন। একটি বড় ছাতা হাতে তাকে সংঘর্ষের একদম সামনের দিকে দেখা গেছে। শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ইটের আঘাতে আহত হয়ে সড়কে পড়ে যান নাহিদ। এরপর হেলমেটধারী কয়েকজন যুবক নাহিদকে ধারালো অস্ত্র দিয়ে উপরজুপুরি কুপিয়ে আহত করে। উল্লেখ্য, গত 18 এপ্রিল রাত 12টার দিকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ হয়। প্রায় 2.5 ঘন্টা ধরে চলে এ সংঘর্ষ। আবার পরের দিন মঙ্গলবার সকাল 10টার পর থেকে ফের দফায় দফায় সংঘর্ষ হয়, যা চলে ওই দিন সন্ধ্যা পর্যন্ত। এই ঘটনায় উভয় পক্ষের 40+ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান নাহিদ হোসেন এবং দোকান কর্মচারী মুরসালিন। এই সংঘর্ষের ঘটনায় 5টি মামলা দায়ের হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে তীব্র দাবদাহের কারণে স্কুলে গরমের ছুটি চালু করাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সাধারণত মে মাসের মাঝামাঝি সময় থেকে গরমের ছুটি শুরু হয়, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই ছুটি এগিয়ে আনা হয়েছে। আজ ওই ইস্যুতে আলাদা রাজ্যের দাবিকে সমর্থন জানালেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, দক্ষিণবঙ্গে গরম পড়লে উত্তরবঙ্গে বন্ধ হয় স্কুল। এই ধরনের সিদ্ধান্তের জন্যই উত্তরবঙ্গে জন্ম নেয় আলাদা রাজ্যের দাবি। তিনি বলেন, উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি দক্ষিণবঙ্গের মতো নয়, সেক্ষেত্রে 2 মে থেকে গরমের ছুটির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়ে তিনি এ আবেদন জানিয়েছেন। ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের বিদেশের রাজনীতির তীব্র সমালোচনা করেছেন অবসরপ্রাপ্ত ভারতীয় আমলাদের একাংশ। তারা এক খোলা চিঠিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সম্প্রতি দেশে যে বিদেশের রাজনীতি চলছে তার বলি শুধু সংখ্যালঘুরা নয় বরং সংবিধানও। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে ধর্মীয় স্বাধীনতা ও বিদেশের রাজনীতি ইস্যুতে ঘরে বাইরে সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। অবসরপ্রাপ্ত ভারতীয় আমলাদের একাংশ খোলা চিঠিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সম্প্রতি দেশে যে বিদেশে রাজনীতি চলছে তার বলি শুধু সংখ্যালঘুরা নয় বরং সংবিধানও। দিল্লির সাবেক উপরাজ্যপাল নাজিব জং, সাবেক নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন সহ 108 জন আমলার সই রয়েছে ওই চিঠিতে। এ ধরনের রাজনীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী সরব হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। গতকাল বুধবার দিবাগত রাতে NDTV হিন্দি ওয়েবসাইটে প্রকাশ দিল্লির সাবেক লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং এক সাক্ষাৎকারে বলেছেন, দেশের সাম্প্রদায়িকতার নতুন যুগ চলছে, সরকারের কাছ থেকে যে পদক্ষেপ প্রত্যাশিত ছিল তা হচ্ছে না, DMSP ব্যবস্থা গ্রহণ করছেন না, এটা উদ্বেগজনক। মুসলিম, শিখ ও খ্রিস্টানদের অন্তর্ভুক্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। আমরা বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন শক্তিশালী নেতা, ভারত তার কথা শোনে। তিনি যদি একটা ইঙ্গিত দেন তাহলে এসব ঘটনা বন্ধ হবে, যদি বন্ধ নাও হয় তাহলে তা কমে যাবে, এসব চলতে পারে না, তাই আমরা এই চিঠি লিখেছি। তিনি বলেন, এটা ভারতের জন্য ভালো নয় যে 20% সংখ্যালঘু নিরাপদ বোধ করে না। এক প্রশ্নের জবাবে দিল্লির সাবেক লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং বলেন, সর্দার প্যাটেল দিল্লি দাঙ্গার সময় বলেছিলেন, আমি 24 ঘন্টার মধ্যে দাঙ্গা নিয়ন্ত্রণে চাই, অন্যথায় SPDM কে দায়ী করা হবে, এবং দাঙ্গা নিয়ন্ত্রণে এসেছিল। সেজন্য SP ও কালেক্টরের নিয়ন্ত্রণ না থাকলে তা ভুল হচ্ছে। অন্যদিকে গণমাধ্যমে প্রকাশ মার্কিন কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম তাদের সাম্প্রতিক রিপোর্টে ভারতের সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে বলে জানিয়েছে। এ নিয়ে পরপর 3 বছর কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম তাদের রিপোর্টে জানালো, ভারতের সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, এজন্য ভারতের উপরে একগুচ্ছ আর্থিক নিষেধাজ্ঞা চাপানোর সুপারিশও করেছে তারা। মার্কিন ওই কমিশনের রিপোর্টে 2021 সালে ভারতে ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে মুসলিম ও খ্রিস্টানদের উপর ঘটে যাওয়া অসংখ্য সহিংসতার ঘটনা তুলে ধরা হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত তৎপরতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে তার দেশ। ইরানের জাতীয় নিরাপত্তা কোন রকমের হুমকির মুখে পড়লে তাৎক্ষণিকভাবে কঠোর জবাব দেওয়া হবে। ইরান সফরত ইরাকের জাতীয় সংসদের নতুন স্পিকার মোহাম্মদ আল হালবুসির সঙ্গে এক বৈঠকে আলী শামখানি এসব কথা বলেন। তিনি বলেন, ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েল ইরানের নিরাপত্তার বিরুদ্ধে কিছু তৎপরতা চালিয়েছে যা একেবারেই অগ্রহণযোগ্য। আলী শামখানি বলেন, মুসলিম ও আরব বিশ্বে ইরাক তার প্রকৃত অবস্থানে ফিরে আসার মধ্য দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বৈঠকে হালবুসি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোন রকমের সহযোগিতা ও সম্পর্ক রাখাকে অপরাধ হিসেবে দেখা হবে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণার পর 26 দিন পেরিয়ে গেলেও সেখানকার জনগণের দুঃখ দুর্দশা এতটুকু কমেনি এবং সৌদি জোট যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণার পর 26 দিন পেরিয়ে গেলেও সেখানকার জনগণের দুঃখ দুর্দশা এতটুকু কমেনি। গত 2 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। দুপক্ষের মধ্যে সমঝোতা অনুযায়ী স্থল, আকাশ ও নৌপথে সব রকম সামরিক অভিযান বন্ধ থাকবে। সমঝোতা অনুযায়ী তেলবাহী 18টি জাহাজ ইয়েমেনের হুদাইদা বন্দরে ভিড়তে পারবে এবং সপ্তাহে 2টি বিমান সানা বিমানবন্দরে অবতরণ করতে পারবে। কিন্তু 26 দিন অতিক্রান্ত হলেও ইয়েমেনের বিভিন্ন রাজনৈতিক দলের জোটের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে সৌদি আরব সানা বিমানবন্দরে বিমান অবতরণের অনুমতি দিচ্ছে না। এছাড়া হুদাইদা বন্দর এলাকাসহ ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি জোটের বোমা হামলা অব্যাহত রয়েছে। ইয়েমেনের জাতীয় তেল কোম্পানির মুখপাত্র ইসাম আল মোতাওয়াক্কেল কিছুদিন আগে বলেছেন, সৌদি নেতৃত্বাধীন জোট সমুদ্র এলাকায় এখনও দস্যুবৃত্তি অব্যাহত রেখেছে এবং জাতিসংঘের অনুমতি সত্ত্বেও তারা ইয়েমেনের তেলবাহী জাহাজ বন্দরে ভেড়ার সুযোগ দিচ্ছে না। ইয়েমেনের যোগাযোগ ও পরিবহন মন্ত্রী আমের আল মারানি বলেছেন, জাতিসংঘের তত্ত্বাবধানে যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা হলেও এখন পর্যন্ত তার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। যুদ্ধবিরতি ঘোষণার পর লক্ষণীয় বিষয়ের মধ্যে কেবলমাত্র ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আবদ্রাবু মানসুর হাদি ও তার সরকারের পরিচালনা পরিষদের গুরুত্বপূর্ণ 8 সদস্য পদত্যাগ করেছে। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি জোটের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা থেকে ধারণা করা হচ্ছে, 2 মাসের যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পেছনে সৌদি আরবের মূল উদ্দেশ্য হচ্ছে হুতি সমর্থিত আনসারুল্লাহ বিরোধী ফ্রন্টকে শক্তিশালী করা এবং আনসারুল্লাহকে নতুন করে রাজনৈতিক অঙ্গনে কর্মব্যস্ত রাখা। আরেকটি বিষয় হচ্ছে ইয়েমেনের প্রেসিডেন্ট পরিষদ গঠন এবং এর প্রধান হিসেবে রাশেদ আল আলিমিকে নিযুক্ত করার যে প্রস্তাব সৌদির পক্ষ থেকে দেওয়া হয়েছিল আনসারুল্লাহ তা প্রত্যাখ্যান করেছে। এ কারণে 2য় মাসের যুদ্ধবিরতি আদৌ টিকবে কিনা তাতে সন্দেহ রয়েছে এবং চলমান যুদ্ধবিরতির সুযোগে কেবল আনসারুল্লাহর বিরোধীরা সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরকে ঘিরে সব রকম গণপরিবহনে থাকে উপচে পড়া ভিড়। এবছরের চিত্র ব্যতিক্রম নয়। মানুষের ঈদ যাত্রা নিয়ে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের বাকি আর মাত্র 3 বা 4 দিন। এ সময় পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে গ্রামের পানে ছুটছেন রাজধানীবাসী। ঈদের আগে আজকে শেষ কর্মদিবসে পথের দুর্ভোগ এড়াতে অনেকে সেহরি শেষে সকাল সকাল যাত্রা শুরু করেছেন। তবে বৃহস্পতিবার সকালে রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ডে দেখা গেছে সেখানে তেমন যাত্রী চাপ নেই, কাউন্টারগুলো প্রায় ফাঁকা। যাত্রী সংকটে কিছু কিছু দূরপাল্লার বাসের শিডিউল বাতিল করা হয়েছে। উত্তরবঙ্গের প্রবেশ দ্বার বলে পরিচিত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বুধবার দিবাগত রাতে যানবাহনের কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। তবে বৃহস্পতিবার বিকেল থেকে গার্মেন্টসগুলোতে শ্রমিকদের ছুটি শুরু হলে এ মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। ওদিকে কমলাপুর থেকে ট্রেনের যাত্রায় সকালের দিকে কিছুটা বিলম্ব দেখা গেলেও বিকেল নাগাদ তা স্বাভাবিক হয়ে আসার আশ্বাস দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ছাড়ার কথা ছিল সকাল 6:40, সেই ট্রেন এখন তো 7:30 বাজে উঠছে। ঈদের ছুটি তো এখনো শুরুই হয় নাই, এখনই ট্রেনের এই অবস্থা। রাত 3টার সময় আইসি, সিঁড়িখান আইসি, তারপরে এখনো তো অপেক্ষা করে যে এখনই ট্রেন আসলো। তো আসলে অনেকগুলা ট্রেন সারাদিনে আমরা চালাবো, চেষ্টা করবো সবগুলা ট্রেনে মানে
কমলাপুর এবং বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। র‍্যাব জানিয়েছে নিজের পরিচিত লোকজনদের কাছে টিকিট বিক্রি করার পাশাপাশি এরা বেশ কিছু কালোবাজারির কাছেও টিকিট বিক্রি করতেন। তবে ঈদকে সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশপথ হিসেবে খ্যাত মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। শিমুলিয়া বাংলা বাজার ও শিমুলিয়া মাঝিগান্দি নৌপথে 9টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। পিআইডব্লিউটি এর শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মোহাম্মদ সোলেমান জানান, ফেরির সংখ্যা কম থাকায় লঞ্চেই বেশি সংখ্যক যাত্রীরা পার হচ্ছেন। এই পথে 153টি স্পিডবোট ও 83টি লঞ্চ চলাচল করছে। ওদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটেও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। 21টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের কথা থাকলেও 3টি ফেরি যান্ত্রিক ত্রুটি থাকায় 18টি ফেরি এখন চলাচল করছে। তাছাড়া এই নৌরুটে ঈদের 3 দিন আগে থেকে শুরু করে 3 দিন পর পর্যন্ত কাঁচামাল বহনকারী ট্রাক ছাড়া পণ্যবাহী সব ট্রাক পারাপার বন্ধ রাখা হবে। ওদিকে ঈদ যাত্রায় এবার 8,000 কোটি টাকা অতিরিক্ত ভাড়া হিসেবে পরিবহন মালিক শ্রমিক ও চাঁদাবাজরা লুটে নিচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাব্বেল হক চৌধুরী। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র রমজান উপলক্ষে ধারাবাহিক আলোচনা, রমজান আত্মশুদ্ধির মহোৎসব।
يا شهر العتق من النيران، يا شهر التوبة والغفران، يا شهر الخير، يا شهر الجود، يا شهر الرحمة والإيمان.
رمضان আত্মশুদ্ধির মহোৎসব।
وبالنفحات قد وعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا يا رمضان
رمضان আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 26তম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
মদের মত্ত থাকে মায়াবী মোহে, পাপরাশীদের জয়ধ্বনি বেজে চলে রুহে, অতৃপ্ত আত্মাগুলি হয় না কভু সুখী, বেলা শেষে হতাশ বেশে বাসায় ফিরে পক্ষী। এসো সবে একসাথে শপথ করি এখনি, রমজানের মহিমা দিয়ে রাঙাবো ধরণী।
মহানবীর হাদিস অনুযায়ী পাপ বর্জন রমজানের সেরা আমল। মহান আল্লাহর নৈকট্য অর্জন করলে হলেও পাপ বর্জন জরুরি। মহান আল্লাহর নৈকট্য অর্জন বা আল্লাহ তালার সঙ্গে ঘনিষ্ঠতার সম্পর্ক গড়ে তুলতে হলে মহান আল্লাহর নানা গুণ ও অনুগ্রহগুলো সম্পর্কে জানতে হবে, আর এজন্য মহান আল্লাহর নামের পরিচিতিগুলো সম্পর্কেও ধারণা রাখা বা এসব নামের নানা তাৎপর্য জানা জরুরি। মহান আল্লাহর পবিত্র নামগুলো কেবল একটি শব্দ নয়, বরং ব্যাপক অর্থবোধক বিষয়। বিভিন্ন সময়ে এসব নামের প্রকাশ ও বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। মহান আল্লাহর 99 নাম বা আসমাউল হোসনা সহ তার অনেক যৌগিক নামের সমন্বয়ে রচিত হয়েছে দোয়াই জৌশানে কাবির। পবিত্র রমজানের শবে কদরের রাতে অনেকেই এই দোয়া পড়ে থাকেন। এই দোয়াই মহান আল্লাহকে 1000 যৌগিক ও একক নামে স্মরণ করা হয়। দোয়া এবাদতের সারবস্তু, তাই যে কোনো দোয়াই দোয়া প্রেমের পথ সুগম করে এবং মহান আল্লাহর প্রতি হৃদয়ের গভীর আকুতি প্রকাশের পথ খুলে দেয়।
জোরশানে কাবির নামক দোয়াটি ইমাম আলী ইবনে হুসাইন জাইনুল আবেদিন আলাইহিসাল্লাম তার পিতা থেকে এবং তিনি তার পিতা এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে এই দোয়াটি হযরত জিব্রাইল আলাইহিসাল্লাম কোন এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছিলেন এমতাবস্থায় যে তিনি অত্যন্ত ভারী একটি বর্ম পরেছিলেন যা মহানবীর পবিত্র শরীরকে কষ্ট দিচ্ছিল। হযরত জিব্রাইল আলাইহিসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন এই বর্মটি খুলে ফেলতে ও দোয়াটি মানে জৌশানে কাবির পাঠ করতে, যা আপনার এবং আপনার উম্মতের নিরাপত্তা বিধান করবে।
দোয়ায়ে জৌশানে কাবিরের নানা ফজিলত রয়েছে। যেমন, যদি কোনো মৃত ব্যক্তির কাফনে এই দোয়াটি লিখে দেওয়া হয়, তবে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা থেকে বিরত থাকবেন।
ইমাম হুসাইন আলাইহিসসালাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমার পিতা হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম ওসিয়ত করেছেন যে দোয়ায়ে জৌশানে কাবির লেখা কাফনে যেন তাকে দাফন করি ও আমাদের পরিবার পরিজনকে এই দোয়াটি শিক্ষা দিই এবং তা পাঠ করতে উৎসাহ প্রদান করি। এই দোয়াটিতে আল্লাহ তাআলাকে 1000 গুণবাচক নাম এবং ইসমে আজম দ্বারা সম্বোধন করা হয়েছে।
হে প্রজ্ঞাবান, হে মহাজ্ঞানী, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। হে ওই সত্তা যিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। আমি আপনার সাহায্য প্রার্থনা করছি, আমাদেরকে দোজখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু।
রমজানের শেষ শুক্রবার হচ্ছে বিশ্ব কুদস দিবস। মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদ ও পবিত্র বাইতুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরায়েলের জবরদখল ও পুরো ফিলিস্তিনকে ইসরায়েলের নাগপাশ থেকে মুক্ত করার জন্য বিশ্বব্যাপী গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খমেনির আহ্বানে চালু হয়েছে এই দিবস। 1979 সালে ইসলামী বিপ্লবের পর প্রথম চালু হয় এই দিবস। সেই থেকে প্রতিবছর বিশ্ব কুচ দিবসের শোভাযাত্রা ও সমাবেশে অংশ নিচ্ছেন বিশ্বের কোটি কোটি মানুষ। ইমাম খমিনি রহমতুল্লাহ আলাই বলেছিলেন, কুচ দিবস হচ্ছে ইসলামের দিবস। তিনি দুঃখ প্রকাশ করে বলেছিলেন, আরব দেশগুলোর মানুষ যদি এক বালতি করে পানি ঢালত তাহলে ইসরায়েল ভেসে যেত। ইসলামী ঐক্যের জন্য বিশ্ব কুচ দিবসের গুরুত্ব অপরিসীম।
বর্তমানে ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরায়েলের দমন পীড়ন জোরদারের আলোকে বিশ্ব কুচ দিবসের গুরুত্ব অনেক গুণ বেড়ে গেছে বলে মনে করা যায়। অন্যদিকে পাশ্চাত্যের মদতপুষ্ট একদল আরব সেবাদাস সরকার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে মুসলমানদের প্রথম কেবলাকে ইহুদিবাদীদের দখল থেকে মুক্ত করার আন্দোলন ও সংগ্রামের উপর পেছন থেকে ছুরিকাঘাতের চেষ্টা করছে।
পবিত্র কোরআনে পথভ্রষ্ট ইহুদিদেরকে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু বলে উল্লেখ করা হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসী ও সন্ত্রাসী তৎপরতার প্রেক্ষাপটে মুসলিম সরকারগুলো ও বিশেষ করে আরব সরকারগুলোর উচিত ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া এবং দেশে দেশে মুসলিম জনগণ ও ন্যায় বিচারকামী সবারই উচিত ইহুদিবাদী ইসরায়েলের 75 বছরের দখলদারিত্ব ও মানবতা বিরোধী নানা অপরাধের ব্যাপারে সোচ্চার হওয়া। বিশ্ব কুদস দিবস আমাদের জন্য সেই সুযোগই সৃষ্টি করে দিয়েছে। তো এবারে শোনা যাক অর্থসহ 26তম রমজানের দোয়া।
হে আল্লাহ, এদিনে আমার প্রচেষ্টাকে গ্রহণ করে নাও, আমার সব গুনাহ মাফ করে দাও, আমার সব আমল ও কাজ কবুল করো এবং সব দোষ ত্রুটি ঠেকে রাখো, হে সর্বশ্রেষ্ঠ শ্রোতা।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 28 এপ্রিল বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, মাঠে নির্মাণ কাজ বন্ধ, তবে পুলিশের হাতেই থাকবে। কালের কণ্ঠ। নাহিদ হত্যায় জড়িত ঢাকা কলেজের 5 শিক্ষার্থী গ্রেপ্তার, ডিবি প্রথম আলো। কাকে যুদ্ধ শয়তান বললেন জাতিসংঘ মহাসচিব, যুগান্তর। উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে, ওবায়দুল কাদের, বাংলাদেশ প্রতিদিন। ঢাকায় জয়শঙ্কর, মানব জমিন। ঈদ যাত্রায় 8,000 কোটি টাকা লুট হতে পারে, ইত্তেফাক। ভারতের শিরোনাম। ইউক্রেনকে অস্ত্র দিলে বিদ্যুৎ বেগে প্রত্যাঘাত করা হবে, আমেরিকাকে হুমকি পুতিনের, সংবাদ প্রতিদিন। এবারও সরকার দায়িত্ব নেয়নি, দেশে বিদ্যুৎ সংকট নিয়ে মোদীকে এক হাত নিলেন রাহুল গান্ধী আজকাল। রাস্তায় ছুঁড়ে ফেলা হল পদ্মশ্রী মানপত্র, মোদী সরকার উচ্ছেদ করল 91 বছরের নৃত্যশিল্পীকে, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম,
দুদিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন। প্রশ্ন হচ্ছে, তার এই সফরের লক্ষ্য উদ্দেশ্য কি?
আপনাকে ধন্যবাদ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ বুধবার ঢাকায় এসে পৌঁছেছেন। বাংলাদেশের পক্ষ থেকে তার এই সফরকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে কি কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি বাংলাদেশ সফর করছেন। অনেকগুলো বিষয় থাকতে পারে, কোনো লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার করে কোনো পক্ষ থেকে বলা হয়নি। তবে আমরা ধারণা করতে পারি যে স্বাভাবিকভাবেই দুই দেশের সম্পর্ক, তারপরে পারস্পরিক সহযোগিতা, এ সমস্ত বিষয় থাকবে। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সফরের আমন্ত্রণ জানানোর জন্য তিনি ঢাকায় এসেছেন, এটি একটি ইস্যু। আবার আরেকটি ইস্যু আছে যে ভারতের সঙ্গে যেমন বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তেমনি সাম্প্রতিক বছরগুলোতে ভারতের প্রচণ্ড প্রতিদ্বন্দ্বী দেশ চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক খুব বেশি ঘনিষ্ঠ হচ্ছে। এখানে চীনের অর্থনৈতিক সম্পৃক্ততা অনেক বেশি বেড়েছে। এই বিষয়টি ভারতের জন্য এক ধরনের অস্বস্তিকর, এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আবার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া মিলে একটি জোট গঠন করেছে, যেটি মূলত চীন বিরোধী একটি জোট। সেই জোটে বাংলাদেশ কীভাবে অংশগ্রহণ করতে পারে, এ সমস্ত নিয়ে আলোচনার একটা প্রসঙ্গ থাকতে পারে।
পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউরোপীয় ইউনিয়ন একে ব্ল্যাকমেইল বলছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে?
জি, রাশিয়া গতকাল ঘোষণা দিয়েছে যে আজকের থেকে পোল্যান্ড এবং বুলগেরিয়ায় তারা গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে। এর কারণ হিসেবে তারা বলেছে, যে সমস্ত দেশ রুবলে গ্যাসের দাম পরিশোধ করবে না, তাদেরকে গ্যাস সরবরাহ করবে না রাশিয়া। রাশিয়ার এই ঘোষণাকে ইউরোপীয় ইউনিয়ন ব্ল্যাকমেইলিং বলছে। তবে রাশিয়া বলেছে যে এটি ব্ল্যাকমেইলিং নয়, কারণ ইউরোপীয় ইউনিয়ন যে শত্রুতামূলক ভূমিকা নিয়েছে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে, তার জবাব হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা সহ আরও বহু দেশ যারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাদের সেই নিষেধাজ্ঞাগুলো যদি ব্ল্যাকমেইলিং না হয়, তাহলে রাশিয়ার এই গ্যাস সরবরাহ না করার ঘোষণাও ব্ল্যাকমেইলিং নয়।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ভারতের কাশ্মীরে স্কুলে হিজাব নিষিদ্ধ, বেশ কয়েকটি দৈনিকে খবরটি এসেছে। এ খবরে বলা হয়েছে, হিজাব ইস্যুতে আবারও উত্তপ্ত ভারত, জম্মু কাশ্মীরের শিক্ষিকারা হিজাব পড়তে পারবেন না এমন নির্দেশনা জারি করা হয়েছে একটি স্কুলে। সেটি ঘিরেই উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজনীতিতেও। জানা গেছে, এ নির্দেশিকা জারি করেছে ডাগর পরিবার নামের একটি স্কুল, পুনের একটি এনজিও এবং ভারতীয় সেনাবাহিনী বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য স্কুলটি পরিচালনা করে। সেই স্কুল কর্তৃপক্ষই শিক্ষিকাদের উদ্দেশ্যে নতুন নির্দেশনা জারি করেছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে স্কুলের মধ্যে শিক্ষিকারা হিজাব পড়তে পারবেন না। ইউক্রেনকে অস্ত্র দিলে বিদ্যুৎ বেগে প্রত্যাঘাত, আমেরিকাকে হুমকি পুতিনের, সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে। দুমাসের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। প্রথম থেকেই রাশিয়ার হামলার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছিলেন বিশেষজ্ঞরা। সেই আশঙ্কা সত্যি করেই বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করলে বিদ্যুৎ গতিতে পাল্টা আক্রমণ করবে রাশিয়া। পুতিন বলেছেন, যদি কোনো দেশ ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে নাক গলাতে আসে, সেটা ভালোভাবে নেওয়া হবে না। কৌশলগত ক্ষেত্রে রাশিয়া সমস্যা তৈরি করলে আমরা বিদ্যুৎ বেগে জবাব দেব, হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন। প্রয়োজন পড়লে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করতে পিছপা হবে না রাশিয়া। প্রসঙ্গত, রাশিয়ার হাতে এই মুহূর্তে রয়েছে বিধ্বংসী অস্ত্রভাণ্ডার। এদিকে রাশিয়া সফরের পর আজ ইউক্রেন গেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের কিছু স্থান পরিদর্শন করেছেন তিনি এবং দুঃখ প্রকাশ করেছেন। রাস্তায় ছুঁড়ে ফেলা হল পদ্মশ্রী মানপত্র। মোদী সরকার উচ্ছেদ করল 91 বছর বয়সের নৃত্যশিল্পীকে। আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, ফুরিয়েছে লিজের মেয়াদ, তাই ওডিসি নৃত্যশিল্পী মায়াধর রাউতকে দিল্লির সরকারি আবাসন থেকে উচ্ছেদ করল নরেন্দ্র মোদী সরকার। অভিযোগ, 91 বছরের নৃত্যগুরুর ফ্ল্যাটে ঢুকে রাস্তায় ছুঁড়ে ফেলা হয়েছে তাঁর যাবতীয় জিনিসপত্র, এমনকি রাষ্ট্রপতির দেয়া পদ্মশ্রী সম্মানও। দিল্লির রাজপথে পড়ে থাকা পদ্মশ্রী মানপত্রের ছবি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। ঘটনার আকস্মিকতায় হতভাগ পদ্মশ্রী প্রাপক মায়াধর এবং তার পরিবার। অসুস্থ নৃত্যশিল্পীর কন্যা মধুমিতা বলেছেন, মোদী সরকারের আমলে শিল্পীদের যে কোনো সম্মান নেই এই ঘটনাই তার প্রমাণ। পাশাপাশি ঘটনার পেছনে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কারণ রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন পদ্মশ্রী সম্মাননা এবং সরকারি আবাসন পেয়েছিলেন মায়াধর। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে বিশ্ব কুচ দিবস উপলক্ষে বিশেষ আলোচনা।
বিশ্ব কুচ দিবস শ্রোতা বন্ধুরা, আগামীকাল পালিত হবে বিশ্ব কোচ দিবস। গত 7 দশকেরও বেশি সময় ধরে ইসরায়েল ফিলিস্তিন ভূখণ্ডে জবরদখল করে আছে। ফিলিস্তিন জবরদখলের এত বছর পরও ইসরায়েল বর্বর নির্যাতনের ধারা অব্যাহত রেখেছে। এ বিষয়ে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন, আমাদের সঙ্গেই থাকবেন।
ইহুদিবাদী ইসরায়েলের এই ন্যাক্কারজনক আগ্রাসনের প্রতি সর্বান্তক সমর্থন দিয়ে যাচ্ছে পশ্চিমা শক্তিগুলো। তা সত্ত্বেও ফিলিস্তিনের মজলুম জনতা তাদের দেশের ভূখণ্ডকে স্বাধীন করার তথা ইহুদিবাদী দখলমুক্ত করার দৃঢ় ইচ্ছা বাস্তবায়নে বিন্দুমাত্র হাল ছাড়েনি। বরং ফিলিস্তিনের মনোবল ও সংগ্রাম আগের যে কোনো সময়ের চেয়ে বেগবান হয়েছে। ইরানের জনগণ সে বিপ্লব বিজয়ের আগ থেকেই ফিলিস্তিনের মজলুম জনগোষ্ঠীকে সহায়তা ও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। কিন্তু ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের মাধ্যমে ইসলামী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার পর ফিলিস্তিনের প্রতি সমর্থন ব্যাপক বৃদ্ধি পায়। ইরানের ইসলামী বিপ্লব বিজয় ছিল ইহুদিবাদী ইসরায়েলের জন্য চপেট আঘাত। কেননা ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই কেবল ইরানের জনগণকেই নয় বরং বিশ্বের সকল মুসলমান ও স্বাধীনচেতা মানুষকে আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে আসার জন্য। ইমামের ওই ডাকে সাড়া দিয়ে প্রতি বছর রমজানের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবস পালিত হয়।
ইরানে ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের বুকে বিষাক্ত টিউমার বা ক্যান্সার বলে অভিহিত করেছেন। ফিলিস্তিনের সংগ্রামী জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং তাদের অধিকারের প্রতি সাহায্য সমর্থন ও পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য রমজানের শেষ শুক্রবারে নানা কর্মসূচি, অনুষ্ঠান ও বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের প্রতি পরিপূর্ণ সমর্থন ঘোষণার আহ্বান জানান। বিশ্ববাসী, বিশেষ করে মুসলিম বিশ্ব তাঁর এই আহ্বানে ব্যাপক সাড়া দেয় এবং এই দিনকে কুদস দিবস হিসেবে পালন করতে থাকে। এই দিনে বিশ্বজুড়ে জনগণের এই ঐক্যবদ্ধ কর্মসূচি ফিলিস্তিনিদের আশা আকাঙ্ক্ষাকে জাগ্রত রাখা এবং ইহুদিবাদী ইসরায়েলের প্রতি বিশ্ব মুসলমানের ঘৃণা প্রকাশের মাধ্যমে পরিণত হয়েছে।
এবছর এমন সময় বিশ্ব কুদস দিবস পালিত হতে যাচ্ছে যখন মার্কিন নতুন ষড়যন্ত্রের কারণে ফিলিস্তিন সংকট অতীতের যে কোনো সময়ের চেয়ে তীব্র আকার ধারণ করেছে। আল আকসা মসজিদ ইসলাম ও ফিলিস্তিনিদের আসল পরিচিতি। এটি মুসলমানদের প্রথম কেবলা হওয়ার কারণে শুধু ফিলিস্তিন নয় বরং সারা বিশ্বের মুসলমানদের কাছে এক ব্যাপক গুরুত্ব রয়েছে। মুসলমানদের সবচেয়ে তিনটি পবিত্র স্থানের মধ্যে বাইতুল মুকাদ্দাস হচ্ছে অন্যতম।
বর্তমানে আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে দখলদার ইসরায়েল পূর্ব বাইতুল মুকাদ্দাসের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। ইসরায়েল গাজা নারী, পুরুষ ও শিশুদের উপর যে নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে তা তারা গত 7 দশক ধরে চালিয়ে আসছে। অথচ জাতিসংঘের ঘোষণা অনুযায়ী আগ্রাসীদের মোকাবেলায় অস্ত্র ধারণ করার অধিকার ফিলিস্তিনিদের রয়েছে।
প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি অপরাজ্ঞের প্রধান শরিক হচ্ছে আমেরিকা। এ কারণে ফিলিস্তিনের মাহমুদ আব্বাস গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েলের গণহত্যার নিন্দা জানিয়ে বলেছেন, ফিলিস্তিনি জনগণ আর তাদের সংকট সমাধানের জন্য আমেরিকাকে মধ্যস্থতাকারী হিসেবে মেনে নেবে না। তিনি বলেন, এই অপরাধ যজ্ঞের ঘটনায় ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় আমেরিকার মধ্যস্থতাকারীর ভূমিকা কার্যত শেষ হয়ে গেছে। তবে সব ধরনের আন্তর্জাতিক চাপ ও অন্যায় আচরণ সত্ত্বেও ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।
বর্তমানে আমেরিকা নতুন ষড়যন্ত্র বাস্তবায়নের মাধ্যমে ফিলিস্তিনিদের আসল পরিচয় অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের পরিচিতি ধ্বংসের চেষ্টা করছে, যাতে ফিলিস্তিনিদের আর কিছুই অবশিষ্ট না থাকে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল মার্কিন ষড়যন্ত্রে নতুন করে যোগ দিয়েছে সৌদি আরব। সৌদি ইসরায়েল সম্পর্ক এতদিন গোপন থাকলেও এখন তা প্রকাশ্যে এসেছে। সৌদি আরবের সাবেক সামরিক কমান্ডার জেনারেল আনোয়ার এশকি বলেছেন, তার দেশ ইসরায়েলি দখলদারিত্বের মুখে ফিলিস্তিনিদের রক্ষা করতে বাধ্য নয়। তিনি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ফিলিস্তিনিদের রক্ষার বিষয়ে সৌদি আরবের বাড়তি কোনো দায়িত্ব নেই। ফিলিস্তিনিরা যেহেতু সৌদি নাগরিক নন, সে কারণে রিয়াদের কাছ থেকে সুরক্ষা পাওয়ার অধিকার তারা রাখেন না। তিনি বলেন, ইসরায়েলকে শুধু শত্রু ভাবা হয়।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনি দখলদার ইসরায়েলের ঘৃণ্য ষড়যন্ত্র ও মধ্যপ্রাচ্যে আমেরিকার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে ভালোভাবে অবহিত ছিলেন। বিশ্ব কুদস দিবস পালন সম্পর্কে তিনি বলেছিলেন, কুদস দিবস কেবল ফিলিস্তিনিদের দিবস নয়, এটি এমন একটি দিবস যে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে এটা বুঝিয়ে দেয়া তারা আর কোনো মুসলিম ভূখণ্ডকে এভাবে গ্রাস করতে পারবে না। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহে আরো বলেছিলেন, বিশ্ব কুদস দিবস পালনের মাধ্যমে আমরা বলদর্পী শক্তিগুলোকে এমন একটি হুঁশিয়ারি সংকেত দিতে চাই যে তারা মুসলমানদের উপর আর আধিপত্য বিস্তার করতে পারবে না, এবং কুদস দিবস বিশ্ব মুসলমানদের প্রেরণা ও বেঁচে থাকার দিবস। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনি বলেছেন, ফিলিস্তিনিদের রক্ষা করা সব মুসলমানের দায়িত্ব।
ইহুদিবাদী ইসরায়েলের নির্যাতনের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে যে আলোচনার মাধ্যমে তাদেরকে কখনোই দমানো যায়নি, বরং কুদস দিবস পালন কিংবা মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ চাপের মাধ্যমে তাদেরকে কিছুটা দমানো সম্ভব হয়েছে। এবারের বিশ্বকোষ দিবস ইসরায়েল তাদের মিত্রদের জন্য এ বার্তাই পৌঁছে দেবে যে ফিলিস্তিনের উপর দখলদারিত্ব ও জুলুম নির্যাতনের দিন শেষ হয়ে এসেছে। তাই সারা বিশ্বের মুসলমানদের উচিত মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা উদ্ধারে বিশ্বকোষ দিবসে শরিক হওয়া, যাতে ইসরায়েলের দখল থেকে ফিলিস্তিন ভূখণ্ড উদ্ধারকে আরও ত্বরান্বিত করা যায়। তো শ্রোতাবন্ধুরা, বিশ্বকোষ দিবসের আলোচনা এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। دمعة كبيرة تجول في الأجفان، من يوقف العدوان عليك يا لؤلؤة الأديان، عليك يا لؤلؤة الأديان.
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। চীন ও ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করতে দুই দেশের শীর্ষ নেতারা দৃঢ় সংকল্প, জানালেন প্রেসিডেন্ট রাইসি। প্রথমবারের মতো ফিলিস্তিনের গাজার সমাবেশে ভাষণ দেবেন ইরানের জেনারেল। নতুন ড্রোন উন্মোচন করল ফিলিস্তিনের ইসলামী জিহাদ। বাংলাদেশের রাজধানীর নিউ মার্কেটে সংঘর্ষের সময় কুরিয়ার সার্ভিস কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এবং ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের বিদ্বেষের রাজনীতির তীব্র সমালোচনা করেছেন অবসরপ্রাপ্ত ভারতীয় আমলাদের একাংশ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 1100048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.